তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা আমরা হাদিসে মোবারকায় এবং মুবাল্লিগে দাওয়াত ইসলামের মুখে ওলামায়ে কেরামের জবানে আমরা শ্রবণ করে থাকি। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলতের কথা হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন। কখনো বা বলেছেন, দুরূদ শরীফ পাঠ করো, ভুলে যাওয়া জিনিসগুলো, কথাগুলো স্মরণ এসে যাবে। আবার বলেছেন, দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা মাগফিরাত দান করবেন। আবার বলেছেন, দুরূদ শরীফ পাঠ করো, কাল কেয়ামতের ময়দানে আমি তোমাদের সাথে মুসাফা করব। আবার বলেছেন, দুরূদ শরীফ পাঠ করো, দুনিয়ায় থেকেই জান্নাতের ঠিকানা তুমি দেখে নিবে। আবার বলেছেন, দুরূদ শরীফ পাঠ করো, তোমার রিজিকের মধ্যে বরকত হবে। আবার বলেছেন, দুরূদ শরীফ পাঠ করো, তোমার হায়াতের মধ্যে বরকত হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীসমূহ, এই ফজিলতসমূহ যখনই আমরা শুনি, তখনই কিন্তু আমাদের মনের মধ্যে দুরূদ ও সালাম পাঠ করার আগ্রহ চলে আসে। আবার যখন এমন সুন্দর মজলিস বা মেহফিল থেকে আমরা সরে যাই বা দুনিয়াবি কাজে লেগে যাই, তখন আবার এই সুন্দর কথাগুলো আমাদের হৃদয় থেকে সরে যায় বা আমরা ভুলে যাই, আবার দুরূদ শরীফ পাঠ করতে আমাদের মন এলোমেলো হয়ে যায়। এই জন্য আমাদের উচিত, আমরা যখনই ফজিলতের কথা শুনি, শুনতেই থাকবো বারবার, এবং এমন মানুষের সংস্পর্শে থাকবো যারা দুরূদ শরীফ পাঠ করে। যেমন একটি হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনবো। পাশাপাশি আজকের অনুষ্ঠানে একটি চমৎকার বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়ার দেওয়ার জন্য এ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের কলগুলো থাকবে অনুষ্ঠানে, এসএমএসগুলো থাকবে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ও তাআলা বিষয় কি নিয়েছি একটু পরে জানাবো আপনাদেরকে। আগে চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, তেলাওয়াত শুনিয়ে দিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون صدق الله العظيم।
سبحان الله سبحان الله। দর্শক শ্রোতা, খুবই চমৎকার কিছু আয়াতে কারিমা এবং এর তর্জমাও আমরা স্ক্রিনে দেখলাম। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের সঠিক বুঝ আমাদেরকে দান করুক, আমরা যেন কোরআনকে সঠিকভাবে পড়তে পারি এবং অর্থ যেন জানতে পারি এবং সেই মোতাবেক নিজের জীবনকে গড়তে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয়ে জানাবো আপনাদেরকে, এরপরে ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, তার থেকে হামদে বারি তালাও শুনবো আমরা ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। একটি শব্দ হয়তো আমরা প্রায় সময় শুনে থাকি বা আপনি আমি আমরাও বলে থাকি মানুষকে, যখন কোনো ব্যক্তি ভালো কোনো কাজ করে বা পরিশ্রম করে তখন তার জন্য প্রতিদান শব্দটা আমরা ব্যবহার করি। বিশেষ করে প্রতিদান শব্দটা তখন ব্যবহার করি যখন কাজটা ধর্মীয় হয়ে থাকে। ধর্মীয় কাজের বেলায় আমরা প্রতিদান বলি, যে এই লোকটা যে কাজগুলো করছে অবশ্যই আল্লাহ তাআলা তার প্রতিদান তাকে কাল কিয়ামতের ময়দানে দিবে। একটা হলো প্রতিদান, আর একটা হলো খুব কষ্টের একটা শব্দ। আর সেই শব্দটা ব্যবহার করি আমরা যখন কোনো ব্যক্তি ভুল কাজ করে বা গুনাহের কাজ করে বা সে নাফরমানি করে বা আল্লাহ তাআলাকে নারাজ করার মতন কোনো কাজ করে, তখন ওই ব্যক্তির সম্পর্কে আমরা এই শব্দটা ব্যবহার করি। কিন্তু আমরা কেউই চাই না যে এই শব্দটা আমরা নিজের ব্যাপারে ব্যবহার করি। পরিণাম, আর পরিণাম কখন আসে? যখন কোনো ব্যক্তি খারাপ কোনো কাজ করে বা দুনিয়াবি হোক বা দিনই হোক, তখন আমরা কি বলি, এর পরিণাম সে পাবে। কোনো ব্যক্তি মা বাবার সাথে দুর্ব্যবহার করেছে, পাড়া প্রতিবেশী যারা জানতে পারলো তারা কি বলে, এর পরিণাম সে পাবে। কোনো ব্যক্তি ধর্মীয় কাজে বাধা প্রদান করেছে, ধর্মীয় কাজে বাধা দিল তো মানুষ কি বলে, এর পরিণাম সে অবশ্যই পাবে। কোনো ব্যক্তি আলেমের সাথে দুর্ব্যবহার করেছে তো মানুষ কি বলে, এর পরিণাম সে পাবে। পরিণামটা যখন সে খারাপ কোনো কাজের সাথে লিপ্ত হয়ে যায়, খারাপ কোনো কাজ করে, এমন কাজ করে যা মানুষ চোখে দেখে, তখন মানুষ এটা বলে যে এর পরিণাম তোমার আছে। আবার এমন ঘটনা তার সাথে ঘটলো যে ঘটনার কারণে বা যে সমস্যার কারণে মানুষ বলেই দেয় তাকে, এটা তো তোমার পরিণাম, এটা তো তোমার কপালে ছিল, তুমি এই কাজটা অমুকের সাথে করছো, তার পরিণাম তুমি পেয়েছো। তো প্রতিদান আর পরিণাম দুইটা শব্দ আজকে আমরা আলোচনা করব পরিণাম নিয়ে। কোন গুনাহের কোন কি পরিণাম রয়েছে, কোন গুনাহের জন্য কোন শাস্তি রয়েছে, কোন গুনাহের জন্য কি আজাব রয়েছে, তাও আমাদের জানা উচিত। পরিণামটাও জেনে নেই যাতে করে আমি কাল কিয়ামতের ময়দানে বেঁচে থাকতে পারি আজাব থেকে, আল্লাহ তাআলা হিসাব যে নিবে হিসাব থেকে দেওয়া থেকে যেন বাঁচতে পারি। দুনিয়াতে যদি পরিণামের কথা চিন্তা করি, আমি এই কাজ করবো তো এর পরিণাম এটা রয়েছে, এর জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে, তবে আমি হয়তোবা দুনিয়াতেই সেই খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। আমাদের সাথে আজকে অনুষ্ঠানে আলোচনা করার জন্য আব্দুল মুত্তালিবই রয়েছেন ইনশাআল্লাহ তাআলা, তার থেকে আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো। এর আগে হামদে বাড়ি তালা অনুষ্ঠানে অ্যাড করি, হামদে বাড়ি তালা শুনি, এরপরে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب জীবনে হবে কি তোমার দিদার সোল্লাশ রয়েছি আমি গুনাগর যক তখনই দি হবে আমার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবুল্লাহ। কর দয়া হে খোদা মহান, তুলেছি দুহাতে সুমহান, কর দয়া হে খোদা মহান, তুলেছি দুহাতে সুমহান, আল্লাহ তুলেছি দু তুমি নারী আসমান, তোমার অধীনে খোদা মহান, এই জমিন নারী আসমান, তোমার অধীনে খোদা মহান, সবার প্রতি তুমি মেহেরবান, যাব কোথায় বলো রহমান, তুমি শোনো আমার আহ্বান, রেখো লাজা সুরে দয়াবান, করো দয়া করো দয়া কে খোদা মহান, তুলেছি দুহাতে সুমহান, আল্লাহ 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 আল্লাহ, করো দয়া করো দয়া কে খোদা মহান, তুলেছি দুহাতে সুমহান, অতি মহান তোমার শানুমান, করে সবাই তোমার গুণগান, অতি মহান তোমার শানুমান, করে সবাই তোমার গুণগান, তুমি তোমার উপমানে রহমান, তোমার কাছে আমার আহ্বান, করো গুনাহ ক্ষমা দয়াবান, করো দয়া হে খোদা মহান, তুলেছি সুমহান, আল্লাহ 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 আল্লাহ, করো দয়া হে খোদা মহান, তুলেছি দুহাতে সুমহান, আমরা গরিব দুঃখী মুসলমান, আজ বিশ্বের মাঝেতে পেরেশান, আমরা গরিব দুঃখী মুসলমান, মওলা মওলা আল্লাহ ইয়া মুসলমান, আজ বিশ্বের মাঝেতে পেরেশান, হে অনন্ত অসীম রহমান, শুনো আমাদের আহ্বান, দাও না শক্তি এমন শক্তিমান, যেন গাই ইসলামের জয়গান, করো দয়া গে খোদা মহান, তুলেছি দুহাতে সুমহান, আল্লাহ 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 আল্লাহ, করো দয়া কে খোদা মহান, তুলেছি দুহাতে সুমহান,
আমিন আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্দর মতো জীবন অতিবাহিত করার সকল প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি পরিণাম, আপনি ভালো কাজ করবেন, আল্লাহ তাবারকতাল্লাহ তার প্রতিদান আপনাকে অবশ্যই দিবেন, তার সওয়াব পাবেন, আপনি এর প্রতিদান আপনি অবশ্যই পাবেন। আর কোরআনে পাকের আয়াতে কারিমা হয়তো প্রায় সময় আমরা শুনি, যারা পরিমাণ যদি নেকির কাজ করে থাকেন সেটারও প্রতিদান আপনি পাবেন, আর যদি যারা পরিমাণ গুনাহের কাজ করে থাকেন তারও পরিণাম আপনাকে পেতে হবে, অর্থাৎ আজাব ভোগ করতে হবে এবং শান্তিময় জান্নাতও আপনি পেতে পারেন আপনার কর্মের উপরে, আপনার কাজের উপরে। যেহেতু বিষয় পরিণাম মোতালিব ভাই, আর এই পরিণামটা এক সিস্টেম কিন্তু পৃথিবীতেও আছে, প্রতিদান বলি আর পরিণাম বলি দুইটারই সিস্টেম পৃথিবীতে আছে। আজ ঘরের মধ্যে সন্তান যদি কোনো অন্যায়ের কাজ করে, যেমন ধরেন বড় ভাই ছোট ভাইকে শাসন করলো, শাসন করতে গিয়ে মারধর করলো, মা বাবার কাছে দুইটা সন্তানই সমান, তখন মা বাবা বড় সন্তান যেটা, বড় ভাই যেটা, এটাকে আবার শাসন করে, এত জোরে মারার কি দরকার ছিল বা এভাবে কেন মারছ তাকে, তখন তার এই পরিণাম ভোগ করতে হয় যখন ছোট ভাইয়ের উপরে সে রাগ দেখালো। ঘরে হোক বা বাহিরে হোক, যেই জায়গাতেই হোক না কেন, যদি সে ভালো কাজ করে থাকে দুনিয়াতে, এর প্রতিদান আর কেউ কিছু না দিলেও কমপক্ষে মানুষ এতটুকু বলে যাক লোকটা কিছু ভালো কাজ করছে। আর প্রতিদান যদি চাই আমি, তবে সেটা রপ্তালার কাছেই আছে। আর এর বিপরীত যদি যায় কেউ, কেউ রাস্তা ভেঙে দিল, নষ্ট করে দিল, বা কেউ অন্য কোনো এমন কাজ করলো যেটা দৃষ্টিকোণ থেকে খারাপ, সামাজিকভাবে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, পারিবারিকভাবে হোক, তখন এর পরিণাম আর কেউ কিছু না বললেও মানুষ মুখে মুখে বলবে কি লোকটা কত খারাপ, দেখো রাস্তাটাকে নষ্ট করতেছে বা মানুষের সাথে দুর্ব্যবহার করে। এই পরিণাম আর প্রতিদানের বিষয়টা দুনিয়া তো পাওয়া যায়, দেখা যায়, বা সব মানুষের জীবনে এটা ঘটে থাকে, স্কুল কলেজ মাদ্রাসা যেখানে যে আছি না কেন। আর এটা কোনো কিছুই না, দুনিয়া থেকে আমার পরিণাম দিল আর কে প্রতিদান দিল, চিন্তার বিষয় তো কালকে আমাদের ময়দানে। দুনিয়াতে যদিও মা বাবা একটু শাসন করে অল্প সময়ের জন্য, কালকে আমাদের ময়দানে যদি আজকের যে বিষয় পরিণাম যদি আমাকে দেওয়া হয় আমার গুনাহের জন্য, তবে সেটা অনন্তকাল, কতদিনের জন্য, কতক্ষণের জন্য কেউ জানি না। আমরা শুরু করছি মোতালিব ভাই থেকে আজকের আলোচনা ইনশাআল্লাহ তাবারকতালা, কিছু মাদানি ফুল যদি দিতেন আমাদেরকে পরিণাম বিষয় নিয়ে।
আমরা প্রতিদান আর পরিণাম, প্রতিদান বিষয়টা আমরা ইতিবাচক বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করি, যে প্রতিদান আমরা পাবো যখন ভালো কোনো কাজ করি তখন। অনুরূপভাবে যে পরিণাম বা পরিণতি, এই বিষয়টা আমরা নেতিবাচক বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করি। বিষয়টা স্পষ্ট সকলের কাছেই যে আসলে পরিণাম পরিণতি কোন বিষয়ের ক্ষেত্রে আমরা পাই আর প্রতিদানই আমরা কোন কাজের ক্ষেত্রে পাই। আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে ইরশাদ করেন, আমি যে বিষয়টা দিয়ে শুরু করব
জি,
সেটা হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এর প্রতিদান আর শুকরিয়া আদায় না করার পরিণাম। আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের যে নিয়ামত দান করেছি তা আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অস্বীকৃতি জানাও, অকৃতজ্ঞ হও
জি,
তাহলে আমার আজাব কঠোর, শাস্তি কঠোর রয়েছে। আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছে, আমরা প্রতিনিয়তই কিন্তু আল্লাহ তাআলার যে আমরা নিয়ামত দিয়েছে সেটাকে উপেক্ষা করি, আমরা সেগুলো খুঁজি না, যার কারণে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে বিপদে লিপ্ত হতে, বিপদের মাঝে আমরা পড়ে যাই। আমরা আমাদের সৃষ্টি থেকে শুরু করে বা পৃথিবীর মাঝে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে দেখতে পারবো যে আমরা কত নিয়ামতের মাঝে আছি। পৃথিবীর মাঝে অসংখ্য মাখলুক রয়েছে, যদি মাখলুক শুধু পিঁপড়ার কথাই যদি ধরা হয় তাহলে বৈজ্ঞানিকের ভাষায় পৃথিবীতে মানুষের ওজন যতটুকু, প্রায় 780 কোটি মানুষ রয়েছে, সমস্ত মানুষ একত্রে ওজন করলে কতটুকু ওজন হবে, সম পরিমাণ ওজনের পিঁপড়া রয়েছে পৃথিবীতে।
আল্লাহ আল্লাহ, যেখানে একজন মানুষের ওজনের পিঁপড়া কত হাজার কোটি দরকার হয়
হবে। তো এইভাবে যদি আমরা বিভিন্ন মাখলুকের দিকে চিন্তা করি, যদি আমরা সমুদ্রের দিকে তাকাই, কত মাছ রয়েছে, কত কি রয়েছে, এটা তো চিন্তার বাইরে, মানুষ আসলে গণনা করতে পারবে না। যেমনটা আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা শুরু করো তাহলে শেষ করতে পারবে না। তো পৃথিবীতে এত সংখ্যক মাখলুক রয়েছে, সেগুলো প্রত্যেকটা একটা প্রাণ রয়েছে, প্রাণ আছে। আমার যেমন একটা প্রাণ আছে, আমার প্রাণটাকে একটা মানব দেহের মাঝে ঢুকিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক আছে, একটা সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। প্রত্যেকটা প্রাণীর মাঝে একটা প্রাণ আছে। তো যদি হিসাব করা হয় তাহলে পৃথিবীতে কত কোটি কোটি লক্ষ লক্ষ, যদি হিসাব করা হয় কত প্রাণ আছে, এটা তো হিসাব করতে পারবো না, কত প্রাণ আছে। তো তার মধ্যে থেকে আমার প্রাণটাকে একটা মানব দেহে, যেটাকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, সেই একটা বৈশিষ্ট্যের মাঝে, সেই একটা গঠনের মাঝে আমার প্রাণটাকে আল্লাহ তাআলা ঢুকিয়েছেন, আমাকে একটা সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। যদি ওইভাবে চিন্তা করি মানুষ হিসাবে, তাহলে এটা আল্লাহ তাআলা একটা বড় ইহসান, বড় নিয়ামত।
রাইট,
কখনো আমরা হয়তো ওইভাবে ভাবি না যে এতগুলো মাখলুকের মাঝে আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছেন। এটা তো আল্লাহ তাআলার একটা অনেক বড় নিয়ামতের জায়গা, যে আমরা যদি এখানেই শুধু চিন্তা করি তাহলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমরা তো মাতৃগর্ভে দোয়া করি নাই বা রুহের জগতে দোয়া করি নাই, আল্লাহ আমার দেহটাকে তুমি মানুষের দেহের, মানুষ যে গঠন আছে সেই গঠনের মাঝে তুমি পাঠাবে, দোয়া করি নাই, তারপর আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। শুধু এরকমই না, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য মানুষ পৃথিবীতে এসেছে, কিন্তু আমাকে পাঠিয়েছেন শেষ জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে।
এটাও ভাগ্যের ব্যাপার,
এটাও
নিয়ামত।
পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে 150 কোটি মানুষ বা 180 কোটি এরকম বলা হয় যে মুসলমান। তো আমি আপনি কি দোয়া করে এসেছি আল্লাহ তাআলার কাছে যে আমাকে মুসলমান করে
আল্লাহ সর্বশ্রেষ্ঠ ধর্মের মধ্যে, আল্লাহ তাআলার মনোনীত ধর্মের মধ্যে আমাকে
পাঠাবে? আমরা করি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, পৃথিবীটা তো সাময়িক একটা সময়, আমরা কেউ 50 বছর 60 বছর 70 বছর এভারেজ বয়স তো এরকমই হয়, ইন্তিকাল করে যায়, কিন্তু মৃত্যুর পর যে অনন্তকালের একটা জীবন শুরু হবে, সেই জীবনের ভিত্তিটা কি, সেখানে শান্তি যে আমরা পাবো সে ভিত্তিটা কি, সে ভিত্তিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে কালিমা শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা ও রাসূল শেষ নবী, এই বিষয়টা যে বিশ্বাস করে নেবে, পরকালীন জীবনটা তারই জন্য।
সুবহানাল্লাহ,
মৃত্যুর পর এই একটা লম্বা সময়, আপনি পৃথিবীতে বসবাস করছেন, 780 কোটি মানুষের মাঝে বসবাস করছেন, আপনাকে যদি বলা হয় যে মরুভূমিতে ছেড়ে দিয়ে আসা হবে, আপনি রাজি হবেন না, আপনি পারবেন না, সেখানে আপনি টিকে থাকতে পারবেন না। আপনাকে যদি বলা হয় জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে, আপনি পারবেন না, টিকে থাকতে পারবেন না। কিন্তু কবর এমন একটা জায়গা, এমন একটা দুনিয়া, এটা আলামে বারজাক বলা হয়েছে, যে সেখানে আপনাকে একা একই বসবাস করতে হবে। সেই বসবাসের জায়গাটা কেমন হবে, সেখানে আপনি কিভাবে থাকবেন? তো সেখানের একমাত্র পথ হচ্ছে ইসলাম। যারা ইসলাম কবুল করে নিয়েছে, আল্লাহকে বিশ্বাস করেছে, রসুলকে রসুল হিসাবে মেনে নিয়েছে, তাদের জন্য ওই যে জগৎটা খুবই সহজ। কিয়ামতের ময়দান, তারপর জান্নাত জাহান্নাম, সবকিছু আসলে নির্ভর করে সেই ইসলামের উপরে। আমরা যে মুসলমান হয়েছি, তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে না চাইতে মুসলমান বানিয়েছেন, সেই জায়গা থেকেও অন্তত পক্ষে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত আমাদেরকে। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিয়ামতের মাঝেই বসবাস করছি। আল্লাহ তাআলা যে কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে জীবন চলাচল করার জন্য। আমরা, আমাদের পানি প্রয়োজন, আল্লাহ তাআলা পানি দিচ্ছেন। আমরা যদি শ্বাস প্রশ্বাসের দিকে চিন্তা ভাবনা করি,
এটাও ফ্রিতে দিলেন,
ফ্রিতে। অর্থাৎ মানুষে বাঁচার জন্য যে বিষয়গুলো দরকার, আল্লাহ তাআলা সেগুলো ফ্রিতেই রেখেছেন, ফ্রিতেই রেখেছেন। আমরা হয়তো অনেক সময় ভাবি যে হ্যাঁ, চাল তো ক্রয় করতে হচ্ছে আমাদেরকে, তো আমরা তো এটা আমি নিজের টাকায়, পরিশ্রমের টাকায় ক্রয় করে খাচ্ছি, কিনছি। পানি অনেক সময় দেখা যাচ্ছে কিনে খেতে হচ্ছে, কিন্তু ভাবা উচিত আমাদেরকে যে আপনি হয়তো পানিটাকে ক্রয় করতে পারছেন না, পানিটা যে আপনার কাছে আসছে, এর যে একটা ব্যবস্থা পিছনে আছে, মানুষ কাজ করছে, সেই পারিশ্রমিকটা আপনি দিচ্ছেন, কিন্তু আপনার সেই সক্ষমতা নেই যে আপনি পানি ক্রয় করে খাবেন। আপনি চাল হয়তো ক্রয় করে খাচ্ছেন, কিন্তু যদি দেখেন এর পিছনে যে মানুষ শ্রম দিচ্ছে, সেটা হচ্ছে আপনি বিনিময় দিচ্ছেন,
প্রসেসিং বিলটা আপনি
দিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে চাল যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, খাদ্য যে দিয়েছে,
সেটার বিল তো পে করা যাবে না।
তো পে করতে পারি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি আরও দেব, শুধুমাত্র আমার শুকরিয়া আদায় করো, যে আল্লাহ দিয়েছেন আমাকে এই শুকরিয়া আদায়টা করতে হবে আমাদেরকে, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দেবে। এটা হচ্ছে আমাদের শুকরিয়া আদায়ের জায়গাটা, রহমতপূর্ণ প্রভাত এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। আজকে বিভিন্ন টেলিভিশন চলছে গুনাহে পরিপূর্ণ, কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ামত এই মাদানী চ্যানেল রহমতপূর্ণ প্রভাত। তো আমরা অনেক সময় বলি যে আমার সন্তান কথা শুনছে না, বা স্বামী স্ত্রী যারা আছে তাদের মধ্যে বনাবনি হচ্ছে না, একজনে হয়তো মাদানী চ্যানেল দেখে রহমতপূর্ণ প্রভাত দেখে বা বিভিন্ন অনুষ্ঠান দেখে কিন্তু আরেকজন দেখে না। এতে করে হচ্ছে কি, একজন তো চাচ্ছে স্যাক্রিফাইস করার জন্য, ইসলাম যে আদেশগুলো দিয়েছে সেগুলো মানার জন্য, যে আমি মানবো, কিন্তু আরেকজনের দিকে দেখা যাচ্ছে এটার যে সাপোর্ট পাওয়া যতটুকু দরকার সেটা হচ্ছে না। কারণ হচ্ছে একজন সে শরিয়া সম্পর্কে জানছে, আল্লাহ তাআলাকে চিনছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশগুলো দিয়েছেন সেগুলো সে জানতে পারছে, সে মানার চেষ্টা করছে, কিন্তু আরেকজন না জানার কারণে সে সাপোর্টটা সে পাচ্ছে না। তো আমি বলবো যিনি দেখছেন তিনি যেন তার পরিবারকে উদ্বুদ্ধ করেন, এতে করে যদি উভয়ে দেখে উভয়ে জানে যে আল্লাহ তাআলা এইগুলো আদেশ করেছেন, এগুলো একে অপরের হক রয়েছে, এগুলো থেকে আমাদেরকে বাঁচা উচিত, যখন উভয়ে জানবে তখন একজন আরেকজনকে সাপোর্ট করবে। সেটা আপনার সন্তানের ক্ষেত্রে হতে পারে, স্বামী বা স্বামীর ক্ষেত্রে হলে ওয়াইফ, অথবা প্রতিবেশী যারা আছে, আপনার প্রতিবেশী একজন আছে আপনি তার সাথে সর্বদা ভালো ব্যবহার করেন কিন্তু সে করছে না, আপনি জানেন প্রতিবেশীর হক কি, সে জানে না বিধায় সে করতে পারছে না, যখন আপনি তাকে উদ্বুদ্ধ করবেন সেও জানবে, তখন আপনার সাথে সে এই যে ভালো ব্যবহার করার সাপোর্ট যেটা করার দরকার, একটা পরিবেশ গড়ে তোলার যে বিষয়টা রয়েছে সে বিষয়টা আস্তে আস্তে দেখবেন।
যদি শুকরিয়া নিয়ামতের শুকরিয়া যেটা আপনি শুরুতে তুলে ধরলেন যে কোরআনে পাকের আয়াতের মাধ্যমে, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা না হয় তাকে বলা হয় না শুকরিয়া বান্দা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে সে পারছে না, আর একটা পর্যায়ে গিয়ে সে এমন এক অবস্থাতে চলে যায় তার কাছে যা আছে সে মনে করে এটা আমার অর্জনকৃতই। হ্যাঁ, আপনার অর্জনকৃত কিন্তু আল্লাহ তাবারক তালার দেয়া নিয়ামত, এটাকে আপনার অস্বীকার করা যাবে না। আপনার কাছে অর্থ আছে, টাকা আছে, হ্যাঁ আপনার এটা, কিন্তু আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ এই এই অর্থ দিয়ে আপনাকে পরীক্ষা করছেন যে আমার বান্দাকে নিয়ামত দেওয়ার পরে সে এই নিয়ামতকে কোন কাজে ব্যবহার করছে, খরচ করছে। যদি আপনি ভালো পথে খরচ করেন তবে আপনি এর জন্য প্রতিদান পাবেন, আর যদি খারাপ কাজে ব্যবহার করেন এই সম্পদকে তবে এর জন্য পরিণাম আপনাকে ভোগ করতে হবে।
আমরা যদি দেখি আসলে না শুকরির বিষয়টা আসে কিন্তু তাকাব্বুর থেকে। আমরা যদি আমাদেরকে নিয়ে চিন্তা করি, আমার যদি বয়স 25 বছর হয় তাহলে আমি যদি আরেকটু আগে চিন্তা করি, 26 বছর আগের কথা চিন্তা করি, তাহলে আমি দেখতে পারবো আমার কোনো অস্তিত্বই ছিল না পৃথিবীতে। আল্লাহ তাআলা বলেন না হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা, যে মানুষের কাছে কি ওই সময় আসেনি, ওই সময়টা অতিবাহিত হয়নি যখন বলার মতো তার মধ্যে কিছুই ছিল না,
কিছুই ছিল না,
অর্থাৎ সে তার কোনো অস্তিত্বই ছিল না। একটা সময় আমরা পৃথিবীতে আসলাম, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, এখন আমি ভাবছি আমি এটার মালিক হয়েছি, আমি এটার মালিক হয়েছি, আমি সবকিছু হয়েছি। যদি একটু চিন্তা করা হয় তাহলে আমি কোনো কিছুই ছিলাম না, কোনো কিছুই ছিল না। আজকে আমার সম্মান, আমার মর্যাদা, আমার টাকা, আমার পয়সা, মানুষ আমাকে এত রিসপেক্ট করছে, এর সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমরা যদি শয়তানের বিষয়টাই দেখি, শয়তানকে আল্লাহ তাআলা কি না দিয়েছিল, আল্লাহ তাকে আল্লাহ তাআলা তাকে এলেম দিয়েছিল, আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছিল, এমনকি ফেরেশতাদের শিক্ষক হিসাবে তাকে নিযুক্ত করা হয়েছিল, কিন্তু কি করলো সে? আল্লাহ তাআলা যখন বললেন যে আদমকে সিজদা করো, তখন তো আল্লাহ তাআলা বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, যে সকলেই আল্লাহ তাআলার হুকুমে আদমকে সিজদা করেছিল ইবলিস ব্যতীত। তখন কি হলো, আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিন, সে কি করলো, অস্বীকার করলো এবং তাকাব্বুর করলো এবং সে কাফেরদের মধ্যে হয়ে গেল, কাফের হয়ে গেল। তো এই হচ্ছে অবস্থা, যখন আমরা না শুকরি করব আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো দিয়েছে সেগুলোকে আমরা স্বীকার না, তখন আমরা তাকাব্বুরের মধ্যে পড়ে যাব। আর তাকাব্বুর থাকলে আপনি যত বড় কিছু হন না কেন, আপনার পরিণাম যেটা বারবার বলছি, পরিণতি যেটা, এটা ভালো হবে না,
ভালো হবে না,
আপনার সাথে খারাপ কিছুই হবে। আপনি হয়তো
ভাবছেন সেটা দুনিয়াতে হোক সেটা আখেরাতে, এর পরিণাম আপনার খারাপ কিছুই আছে, তাকাব্বুরের কারণে, অহংকারের কারণে।
পৃথিবীতে রিপিট মেশিন বলা হয়, আপনি পৃথিবীতে ভালো কাজ করবেন এর ভালো পরিণামটা আপনি পাবেন, আর মন্দ করবেন সেটার পরিণাম আপনি পাবেন। আপনি একজনের সাথে ভালো ব্যবহার করছেন, আপনার অধীনস্থ বা আপনি যা কিছু দিয়েছেন, জ্ঞান আছে, জ্ঞানের মাধ্যমে আপনি নিজেকে বড় মনে করছেন, কিন্তু এর পরিণাম যেটা হবে এটা খুব ভয়াবহ হবে।
আল্লাহ,
ভবিষ্যতে দেখা যাবে আপনার জ্ঞান থেকে যাবে আপনার মাঝে, এর মাধ্যমে কোনো ব্যক্তি উপকৃত হতে পারবে না। আপনি হয়তো পড়াতে যাচ্ছেন, পড়াচ্ছেন, আপনার ছাত্ররা বাধ্যকতা হবে না, বা আপনি স্টুডেন্ট হিসাবে খুব ভালো ছাত্র, শিক্ষকের সাথে ভালো ব্যবহার করছেন না, কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনি পড়াতেই পারবেন, ওই সুযোগটাই আপনার হবে না। এরকম হয় বিভিন্ন জীবনীতে আমরা দেখি যে তাকাব্বুর, না শুকরি, এইগুলোর কারণে পরিণাম হয়ে দাঁড়ায় ব্যক্তি অনেক বড় আলেম, কিন্তু তার মাধ্যমে দুনিয়ার কোনো ইলমের কোনো বা দিনের কোনো খেদমত হচ্ছে না।
যখন কোনো ব্যক্তি যখনই দেখেন এটা যে আমি আমি এই শব্দটা নিজের মধ্যে চলে আসছে, আমি আপনার পাশে কোনো ছাত্র ভাই আছে তো আপনি তাদের প্রতি কোনো গুরুত্বই আপনার নেই, আপনি মনে করেন আমি আমি, বা আপনার পাড়া প্রতিবেশী আছে তারা যে মানুষ বা তাদের প্রতি যে আপনার দায়িত্ব আছে, হক আছে, ওটা আপনি ভুলেই গেছেন, এখন আপনি নিজেকে নিয়েই আমি আমি বলতেছেন, তখনই মনে করতে হবে আমার মধ্যে কিছুটা অহংকার চলে আসছে, আর এর কারণে এর পরিণাম ভালো হবে না, হোক দুনিয়াতে আর হোক আখেরাতে এর পরিণাম আপনাকে পেতে হবে, অর্থাৎ ভয়াবহ শাস্তির মুখোমুখি আপনাকে হতে হবে। এবং আপনি যদি দেখেন ইবাদত একটু বেশি করছেন, আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আর আল্লাহ তাআলার দয়ায় আপনি তাহাজ্জুদ নামাজ শুরু করছেন, ওই মুহূর্তে যদি দেখেন আপনার মধ্যে এমন কোনো চিন্তাভাবনা আসে যে এলাকায় আর কে তাহাজ্জুদ পড়ে, আমি ছাড়া আর কেউ আছে, আমি মনে হয় একা তাহাজ্জুদ গুজারি, তো মনে করতে হবে আপনার মধ্যে ইবাদতের অহংকার চলে আসছে, আর এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে। নামাজ আপনি আদায় করছেন আর সাথে সাথে অহংকারও অর্জন করছেন, তবে মনে করতে হবে যে এর কারণে আপনাকে পরিণাম, এর শাস্তি, এর যে আজাব আছে এটা আপনাকে ভোগ করতে হবে যখনই মেয়ে মেয়ে চলে আসবে।
দাওয়াত ইসলামের মাঝে একটা ঘটনা প্রায় সময় শোনা যায় যারা আমাদের মহলের সাথে সম্পৃক্ত।
জি,
এই ঘটনাটা আমি প্রায় মুবাল্লিগের মুখেও শুনেছি, কিতাবের মাঝেও পড়েছি, যে এক বুজুর্গ ব্যক্তি সে ইবাদত করতো, ইবাদত করতে করতে একটা ভালো পর্যায়ে চলে গেল, সকলে তাকে আল্লাহর ওলি হিসাবে জানে, এবং ওই এলাকাতে আরও একজন ব্যক্তি ছিল, সে গুনাহের কাজ করত, গুনাহ করত এবং সকলে তাকে খারাপ হিসাবে জানত, কিন্তু দিন শেষে যারা আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে খোদা হিসাবে জানে তাদের মধ্যে একটা অনুশোচনা চলে আসে গুনাহ করার পর, যে আমাকে ভালো হতে হবে, এইরকম চলে আসে বিষয়টা। তো দেখলো যে সে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত তাকে দেখলো যে সে বসে আছে নির্জনে, তো বললো যে আল্লাহর ওলি বসে আছে, আমি যদি তার কাছে গিয়ে বসি হয়তো আল্লাহ তাআলা মাফ করে দেবে আমাকে। তো তিনি গেলেন, তার কাছে গেলেন, যাওয়ার পর বসলেন, তো তিনি তো গেলেন আল্লাহ তাআলা যেন এই ব্যক্তির উসিলায় তাকে মাফ করে দেবে, একটা ভালো সংস্পর্শ পেয়ে যায়, ভালো একটা দিক পেয়ে যায়,
আমি যেন ভালো হতে পারি রাইট,
এই নিয়তে গেলেন। কিন্তু যখন গিয়ে বসলেন তো ওই যে ব্যক্তি যার ব্যাপারে সকলেই প্রশংসা করত, তিনি বললেন আল্লাহ আল্লাহ কে এমন ব্যক্তি আমার কাছে এসে বসলো, সকলে যাকে গুনাহগার হিসেবে জানে, মানে সে তার প্রতি অহংকার একটা যে ভাব সেটা চলে আসলো। তখনই গায়বি থেকে আল্লাহ তাআলার যে আওয়াজ, অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে তোমরা পুনরায় দুজনে উভয়ে পুনরায় আমল শুরু করো।
আল্লাহ,
তো যারা আলেমগণ ছিলেন তারা এই কথার ব্যাখ্যা করেন যে যে ব্যক্তি গুনাহের কাজ করত আল্লাহ তাআলা এই যে তার নেক উদ্দেশ্য এর কারণে তার
তওবা,
হ্যাঁ তওবা, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছেন, নতুন করে তুমি আমল শুরু
করতে,
অর্থাৎ এখন থেকে তুমি যা করবে সেটা নেক কাজ হবে। আর যে ব্যক্তি নেক কাজ করত তার এই তাকাব্বুরের কারণে, অহংকারের কারণে তার যে পূর্বের গুনাহ সবগুলো নেকিগুলো ছিল সেগুলো আল্লাহ তাআলা মুছে দিয়েছেন, অর্থাৎ তুমিও পুনরায় আমল শুরু করো,
আবার শুরু করো নেক আমল শুরু করো।
সুফিগণের মাঝে একটা কথা খুবই প্রসিদ্ধ যে সুফিয়া কেরাম যারা আছেন তারা বলেন মান কালা আনা আলিমুন ফাহুয়া জাহিলুন, যে যে ব্যক্তি বলে যে আমি আলিম, আমি জ্ঞানী, আমি অনেক কিছু জানি, প্রকৃতপক্ষে সে জাহিল, মূর্খ, তার ব্যাপারে এটা বলা হয়েছে। আপনি যদি এলেম রাখেন, দিন সম্পর্কে জানেন, ধর্ম সম্পর্কে জানেন, তখন আপনি কখনো বলতে পারবেন না যে আমি একজন জ্ঞানী ব্যক্তি,
রাইট,
আপনি কখনো অপরকে ছোট ভাবতে পারবেন না, কখনো পারবেন না। সুফিদের মাঝে বিষয়টা খুবই প্রতীয়মান হতো, তারা যখন কোনো ছোট শিশুকে দেখতে পেত তখন তার ব্যাপারে ধারণা করত এই শিশুটাও, এই লোকটাও আমার চেয়ে উত্তম। কোন দিক থেকে উত্তম? সে দুনিয়ায় আমার পরে এসেছে, অতএব তার গুণা আমার চেয়ে কম,
এবং নেককার, সে এখনো গুনাহই শুরু হয়নি তার,
এরকম ভাবতো। এবং যখন তার চেয়ে বয়সে কোনো বুজুর্গ ব্যক্তিকে দেখতো, বয়স্ক ব্যক্তিকে দেখতো, তখন বলতো যে এই ব্যক্তিটা আমার চেয়ে অধিক নেকি, এটা হচ্ছে যারা বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, তাদের অবস্থা। এখন আমরা যদি বলি যে আমি অমুক, আমি তো অমুক, এটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে
একদম
একটা বিষয়। এখন দেখা যাচ্ছে অ্যাটিটিউড হিসেবে চালিয়ে দেওয়া হয় বর্তমানে, যে অ্যাটিটিউড অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা কি? আপনি বাসে যাচ্ছেন, একজন ব্যক্তির সাথে দেখা হলো, আপনি জোর করে বয়স্ক ব্যক্তিকে না বসতে দিয়ে নিজে বসে গেলেন, এখন আপনি বলতেছেন দিস ইজ মাই অ্যাটিটিউড, এটা হচ্ছে আমার অ্যাটিটিউড। একজনের সাথে আপনার কথা হচ্ছে, আপনি একটু ভালো কথা বলতে পারেন, আপনি তাকে কথার মাধ্যমে এমনভাবে লাঞ্ছিত করে দিলেন যে এটা আপনার জ্ঞানের অ্যাটিটিউড, আপনি দেখাচ্ছেন যে আমি পারি। এগুলো কি অ্যাটিটিউড? এগুলো কি ইসলাম শিক্ষা দেয়? এগুলো এগুলো তো শিক্ষা দেয় না, এগুলোর পরিণাম খুব ভয়াবহ। আপনি হয়তো এখন দুইটা কথা ভালো বলতে পারছেন, অন্য চেয়ে আপনি একটু ভালো জানেন, কিন্তু ভবিষ্যতে আপনাকে ওই বিষয়ে সম্মুখীন হতে হবে। এমন কোনো ব্যক্তির সম্মুখীন আপনি হবেন, সেখানে দেখা যাবে ওই ব্যক্তি আপনাকে অনেক মানুষের সামনে কথার মাধ্যমে দেখা যাচ্ছে আপনাকে অপমান করে দেবে। এই যে পরিণাম পরিণতি ঘুরে ফিরে কিন্তু আপনার সাথেও বিষয়টা হবে। তো আমাদের উচিত প্রত্যেকটা কাজ ভেবেচিন্তে করা, আমি এই বিষয়টা ভালো জানি ভালো পারি, এই নয় যে আমি আমার সম্মুখে যে আছে তাকে অপমান করে দেব, আমার সম্মুখে যে আছে তাকে আমি লাঞ্ছিত করব।
এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমার ইচ্ছা আছে আব্দুল মুতালিব ভাই একদিন একটা প্রোগ্রামে এই টপিকটা রাখব, যে বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে একদিন এক টপিক এটা রাখবো, যাতে করে এই বিষয়টাও আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। আপনার বিদ্যাটা যেন আবরণে হয় না যায়, আর আচরণে শিক্ষাটা যেন না হয়, এটা খুব সুন্দর কিছু আলোচনাও আমিও অধ্যয়ন করছিলাম এই বিষয়টা নিয়ে। আমি ইনশাআল্লাহ তারা একটা টপিক রাখলে আশা রাখি দর্শক শ্রোতার জন্য ভালো হবে, যে বিদ্যাটা আমরা অর্জন করছি সেটা আবরণ পড়ে গেছে, ঠিক না, আর এখন শিক্ষাটা আচরণে চলে আসছে। একটু আগে যেটা বললেন তিনি, একজন মুরব্বী লোক আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমি বসে গেলাম, এখন এটা তো হয়ে গেছে আচরণের শিক্ষা। আপনার আপনি কী শিখলেন? যা শিখছেন সেটা আবরণ পড়ে গেছে, এখন যেটা দেখালেন আচরণ, সেটা তো মানুষ বুঝে যাবে যে আপনার মধ্যে কি আছে। এর পরিণাম তো ভয়াবহ আছে, এর পরিণাম খুবই খারাপ আছে। আজ আমি কোনো মানুষকে সম্মান করতে পারলাম না, সম্মান করলাম না, করতে পারতাম কিন্তু করলাম না, একটা দিন ঠিক আসবে যেমন কর্ম তেমন ফল, এর পরিণাম আমাকে ভোগ করতেই হবে, যেভাবেই হোক না কেন, ছোটদের মাধ্যমে হোক, পাড়া প্রতিবেশী মাধ্যমে হোক বা আখেরাতে হোক, এর পরিণাম আমাকে ভোগ করতে হবে। অনেক মানুষ হয়তো বা এটাকে খুবই একদম নর্মাল মনে করে, মনে করে এটা কোনো বিষয় না, অনেক বড় বিষয় হয়ে যেতে পারে, এটাও অনেক বড় বিষয় হয়ে যেতে পারে। তো পরিণাম কি হবে যদি আমরা এটা আগে ভাবি? এখন আমার হাতে মোবাইল আছে, এই মোবাইলে মানুষ কোরআনে পাকের তেলাওয়াত করে, হয়তোবা সে প্রতিদান খুঁজছে যে আল্লাহ আমি কোরআনে পাকের তেলাওয়াত করব, সময় পাই না, কোরআনে পাক হাতে নিয়ে বসে তেলাওয়াত করব সময় পাচ্ছি না, আমি দুনিয়া আমাকে ব্যস্ত করে রাখছে, আল্লাহ কোরআনে পাক আমি মোবাইলে অ্যাপস ডাউনলোড করলাম আর যতটুকু সময় পাই আমি আধা ঘন্টা এক ঘন্টা এক পারা দুই পারা আমি মোবাইল থেকে পড়ছি, আমি প্রতিদান চাচ্ছি যেভাবে হোক আমি আল্লাহ তাআলা থেকে প্রতিদান নিব, তো আল্লাহ তাআলা তার প্রতিদান অবশ্যই দিবেন। আবার অনেক ব্যক্তি মোবাইলে কি আছে না না আছে কে জানে, বাস যা ইচ্ছা যেদিকে মন চায় বিভিন্ন সাইট আপনি ঘুরতেছেন। পরিণাম যদি এই কাজগুলো করার আগে একবার পরিণামের কথা চিন্তা করতাম না, যে এর পরিণাম কি আছে, আজ আমি মানুষকে ধোকা দিচ্ছি এর পরিণাম কি আছে, তখন এই পরিণাম চিন্তাটাই আপনাকে বের করে দেবে এই মানুষকে ধোকা দেওয়ার ব্যাপারে। আমি কারো ব্যাপারে মিথ্যা বলছি, বলার আগে একবার চিন্তা করি মিথ্যাটা বলবো আমি এর পরিণাম কি আছে, অবশ্যই শাস্তি আমার জন্য আছে, তো তখন আপনাকে অটোমেটিকলি এই চিন্তাটাই মিথ্যা থেকে বের করে আনবে। আপনি হারাম খাবেন, এই হারামটা ধরার আগে যদি চিন্তা করেন হারাম খাওয়ার পরে আমার পরিণাম কি হবে, সবাই জানি হারামের পরিণাম কি আছে, তখন আপনাকে আমাকে এই চিন্তাটাই হারাম থেকে বের করে আনবে। যে কোনো কাজ যাই করব আমি, এর আগে যদি একবার এর পরিণামটা চিন্তা করি। কেবলা শাইকা তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল আলিয়া থেকে আমরা প্রায় সময় শুনি, আগে চিন্তা করার জন্য যে আমি এই কাজটা করব, এর মধ্যে দুনিয়াবি ফায়দা কী আছে, দিনই ফায়দা কী আছে, উপকারিতা কী আছে, এরপরে বের হয়ে আসবে এর পরিণাম পাবো নাকি এর জন্য প্রতিদান পাবো, আল্লাহ এর জন্য প্রতিদান দিবে আমাকে নাকি আজাবে ভোগ করতে হবে আমাকে, চিন্তাটাই আমাকে বাস আসল পথটা দেখিয়ে দেবে। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমরা আলো আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করি অনুষ্ঠানে, শুনি নাতে রসুল, এরপরে দর্শক আপনাদের কল আর এস এম এস এরগুলো ইনশাআল্লাহ তাআলা নেওয়ার চেষ্টা করবো। ইব্রাহিম ভাই নাচ শুনিয়ে দিন আমাদের। Oh, dear.
আশি জেলো জলে ভেজনয়ন নিয়ে মদিনাতে আমার সালাম দিও হাজি নবীর দরে কে দেখে দে আমার সালাম দিও হাজি নবীর দরে কে দেখে দে প্রিয় নবীর রওজাশরীফ যখন দেখবে মদিনাতে প্রিয় নবীর রওজাশরীফ যখন দেখবে মদিনাতে ডেকে নানা প্রিয় নবী তুমি মোরে মদিনাতে মদিনার বীরহ কতর করেছি হে প্রিয় নবী মদিনার বীরহ কতর করেছি হে প্রিয় নবী হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে ডেকে নানা প্রিয় নবী তুমি মোরে মদিনাতে বড় পীর গাছে আজামে দোহাই দিলাম ও গে খোদা বড় পীর গাছে আজামে দোহাই দিলাম ও গে খোদা সবুজ গম্বুজ দেখো খোদা তুমি মোরে মদিনাতে সবুজ গম্বুজ দেখো খোদা তুমি মোরে মদিনাতে ডেকে নানা প্রিয় নবী তুমি মোরে মদিনাতে দিদার যখন পাবো তোমার তখনই হবে আমার দিদার যখন পাবো তোমার তখনই হবে আমার দিদার যখন পাবো তোমার
করে মদিনাতে তোমার সুন্নাত প্রচার করে যেখানে রাখো না কেন তোমার সুন্নাত প্রচার করে যেখানে রাখো না কেন বারে বাজে নো আমি চলে যাই স্বপনে মদিনাতে বারে বারে নো আমি চলে যাই স্বপনে মদিনাতে বিকে না
আমিন আমিন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দয়ার দৃষ্টি হলে ইনশাআল্লাহ তাবারক তাআলা স্বপ্নেও বারবার মদিনার জিয়ারত হবে এবং সরাসরিও হবে ইনশাআল্লাহ তাবারক তাআলা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ফরিয়াদও জানাতে হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে ডেকে নেন, আপনার শহরের মেহমান বানিয়ে নেন। আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ডাক চলে আসবে, হ্যাঁ, তার পক্ষ থেকে যখন দাওয়াত চলে আসবে, অবশ্যই আল্লাহ তাবারকতালা সুব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তাবারকতালা। দর্শক শ্রোতা, আপনাদের কিছু কল আছে, কলগুলো আমরা শুনি, SMSগুলোও পড়বো ইনশাআল্লাহ তাবারকতালা। এরপরে আবারও ফিরবো আজকের আলোচনায় ইনশাআল্লাহ তালা। জি, কল শুনিয়ে দিন।
আপনি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই। এসেছি নবী তোমার দ্বারে, দিদার তুমি দাও না মরে, তুমি দিলে খুশি হতাম
ইনশাআল্লাহ তাবারকতালা। ইব্রাহিম বে কালামগুলো নোট করে রাখেন, সময় দিব, আমরা আবারও ইব্রাহিম ভাইকে কালাম শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন।
আমি বসির বলছি ঢাকা আমিনবাজার থেকে। আমি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটা হইতেছে এবং আদানি চ্যানেলের যতগুলি অনুষ্ঠান প্রত্যেকটা অনুষ্ঠানে খুব ভালো লাগে। আমি এখানে মানুষকে এটা দেখার জন্য দাওয়াত দিই এবং জাকির ভাই সহ দাওয়াত ইসলাম সকল মোবাল্লিক ভাইদের সুস্থ দেখা দান করুক, আমার পরিবারের জন্য দোয়া করবেন
ইনশাআল্লাহ। তাবারাকাত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, পেরেশানি দূর করে দিক, দোয়া করি। আপনারাও দোয়া করবেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। পরবর্তী কল দেন। কিশোরগঞ্জ থেকে কল আসছে ছোট্ট মাদানী মুন্না, প্রিয় নবীর কুকিল আমি কালাম শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন।
আমি একটি কথা শুনতে চাই, তুমি প্রিয় খুদন, তুমি সৃষ্টির সেরা,
তুমি সৃষ্টির সেরা কালাম শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ, শোনাবো, সাথেই থাকুন। মোবারকবাদ, মির্জাগঞ্জ থেকে কল এসেছে বরিশালে, আল্লাহ কবুল করেন। পরবর্তী কল দেন।
আমি কিশোরগঞ্জ পাকুন দেখতে বলছি, আমার নাম রসুল মিয়া, আমি মাদানী চ্যানেলটা দেখি তো সারাদিনে, খুব ভালো লাগে, আমরা পরিবার সহ দিই, ভালো লাগে, আমরা লাগে তো দোয়া করবেন
মাশাআল্লাহ। আল্লাহ তালা পরিবারের সবাইকে ভালো রাখুক, সকল দর্শককে আল্লাহ তালা ভালো রাখুক। পরবর্তী কল দেন। মাশাআল্লাহ, অনেকগুলো কালামের অনুরোধ আসছে ইব্রাহিম ভাই, তৈরি করে নেন, আমরা একটু পরে কালামের দিকে আসবো ইনশাআল্লাহ। একজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের মাদানী চ্যানেল খুব ভালো লাগে, আমার সোনার মদিনা নাটটি শুনতে চাই, যদি সম্ভব হয় শোনাবো ইনশাআল্লাহ। আরেক ভাই লেখেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু। খুলনা থেকে আপনাদের প্রোগ্রাম রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখছি, খুবই চমৎকার আলোচনা, আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক, দোয়া করেছেন তিনি, আল্লাহ তালা এই দোয়া আপনার হকেও কবুল করে নিক। আজকের যে বিষয় নিয়েছি আমরা, পরিণাম, যার পরিণাম যে যেমন কর্ম করেছে সে তেমন পরিণামও পেয়েছে। দুনিয়ার জগতের ইতিহাস যদি আমরা দেখি, তবে কর্ম হিসাবে পরিণাম যেটা জাহিরিভাবে দেখা যায় বা মানুষ দেখেছে, ইতিহাসের পাতায় লিখিত রয়েছে, হয়তো ওই সকল পরিণাম যারা প্রাপ্ত হয়েছে, যারা এমন পরিণাম পেয়েছে, হয়তো তাদেরকে মানুষ এখনও মনে করে, তবে সেটা ঘৃণার দৃষ্টিতে। আর যারা প্রতিদান পেয়েছে, আল্লাহ তালার বান্দারা যারা আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিদান পেয়েছে, তাদের কথাও কিন্তু কোরআনে পাকের মধ্যে এসেছে, সূরা ফাতিহার মধ্যে প্রতিনিয়তই আমরা তেলাওয়াত করি এই শব্দগুলোকে। আল্লাহ তাদের পথেই আমাদেরকে পরিচালিত করো যারা তোমার পক্ষ থেকে ইনাম প্রাপ্ত হয়েছে, প্রতিদান যারা পেয়েছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। আর যদি পরিণাম যারা পেয়েছে খারাপ কাজের কারণে, যাদের দুনিয়াতেই অনেক বড় বড় ইতিহাস রয়ে গেছে যাদের নামে, তাদের নামগুলো মানুষ নেয় কিন্তু ঘৃণার দৃষ্টিতে নেয়। যেমন আমরা অনেক এমন বড় ব্যক্তিত্ব ছিল, পরিণাম এমন হয়েছে পরবর্তীতে ইমান হারা হয়ে, বা অনেকে তো ইমানের দৌলত পায়নি, ছিলই বেঈমান, মারাও গেছে বেঈমান। আবার অনেকে এমনও আছিল ইমান আনায়ন করার পরেও আবার ইমান নষ্ট হয়ে গেছে, কাজের পরিণাম এগুলো। তো আমি আপনি হয়তো বা আমরা তাদের না, তাদের মতো না, কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে আগে চিন্তা করা উচিত যে এই কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দিবেন নাকি পরিণাম আছে আমার জন্য, এর জন্য কি গুনাহ রয়েছে, এর জন্য কি শাস্তি রয়েছে, কি আজাব রয়েছে, আল্লাহ তাআলা এর ব্যাপারে কি বলেছেন আমাকে, শরিয়াত কি বলে এর জন্য। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, দাওয়াত ইসলামীতে আসার পরে মুতালিব ভাই যতটুকু দেখলাম আর যতটুকু শিখলাম, ছোট থেকে ছোট বিষয়গুলো নিয়েও চিন্তা করতে শিখিয়েছে দাওয়াত ইসলাম। আজ আপনি ছোট কোনো বিষয় মনে করছেন, এটা কোনো ব্যাপারই না, একদম সাধারণ একটা বিষয়। কিন্তু কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া বলেন এটাও অনেক বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে কাল কিয়ামতের ময়দানে। আমাকে আমি যখন জান্নাতে যাব না জাহান্নামে যাব, এর মাঝখানে এটা বড় সিদ্ধান্ত হয়ে দাঁড়াতে পারে, এর কারণেই তুমি জান্নাতে যেতে পারোনি, তখন এর জন্য আমাকে শাস্তি ভোগ করতেই হবে। 2022 রমজানে সম্ভবত বা 21 রমজানে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার একটি ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তিনি যখন ইশরাকুস আসতেন নামাজ আদায় করে সবাই আরাম করছিলেন, আর তিনি মেহরাবের পাশে যে জানালা আছে ফয়জানে মদিনা, মেহরাবের পাশে জানালা খুলে সেখানে কিছু লেখালেখি করছে, লাইট অফ, ফ্যান অফ, জানালা খুলে একটু আলো আসা সেখান থেকে তিনি লিখছিলেন। আর এটাই হয়তো নিগরানি শুরু বা কোনো না কোনো ব্যক্তি এটা ভিডিও ধারণ করে। আমিরুল সুন্নাতকে প্রশ্ন করা হয়েছে মাদানী মুজাকারাতে সরাসরি প্রোগ্রামে, যে এখানে লাইট অফ দেখা যায়, ফ্যানও বন্ধ দেখা যায়, এসিও বন্ধ দেখা যায়, আপনি জানালা হালকা করে একটু খুলে এরপর এখানে বসে আপনি লিখতেছেন, এর কারণ কি? আপনি তো চাইলে লাইট আলো জ্বালিয়ে, ফ্যান ছেড়ে বা এসি ব্যবহার করে। আমিরুল সুন্নাত উত্তর দিলেন, যদি এটাই হয়ে যায় আমার জান্নাত বা জাহান্নামে যাওয়ার বাধা, জানি না যদি জান্নাতে যাওয়ার বাধা হয়ে যায় তবেই তো জানি না আমার ঠিকানা কোথায় হবে, কেননা আমি লেখালেখি করতেছি, জানালা হালকা খুলে দিলেই আলো আসতেছে, এর মাধ্যমেই আমি লিখতে পারতেছি, বাতি অন করবো তো কারেন্ট বিল আসবে এখানে, ফ্যান ছাড়বো তো এটারও বিদ্যুৎ বিল আসবে এখানে, আর এটা পে করবে দাওয়াত ইসলামের অক্ষে টাকা দিয়ে। কত চিন্তা ভাবনা তিনি করেন, আর এই চিন্তাভাবনাগুলোই তো মোবাল্লিকদের মাঝে ছড়িয়ে পড়ে, তিনি যেটা করেন এটাই মোবাল্লিকরা অনুসরণ করে। ছোট ছোট বিষয়গুলো এতভাবে নেওয়া হয়, আর আবার অনেক বড় বড় কাজগুলো হয় যা সমাজের মধ্যে দেখা যায়, এলাকার মধ্যে কোনো প্রোগ্রাম হচ্ছে, মসজিদের থেকে কারেন্টের লাইন নিচ্ছে, এরকমের প্রায় দেখা যায় হচ্ছে এগুলো, আবার এর চাইতে মারাত্মক কাজগুলো করতেছে, কিন্তু চিন্তাভাবনা নেই যে আমি এটার জন্য আমার কী ভোগ আছে বা আমি কী ভোগান্তির মধ্যে পড়তে পারি বা আমার জন্য কী শাস্তি তৈরি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারগুলো যখন সাহাবা ইকরামের সামনে বয়ান করতেন বা স্পষ্ট করে দিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মোবারকে তখন পানি দেখা যেত, চোখের পানি জর্জর করে পড়তে থাকতো, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানও কান্না শুরু করে দিতেন, যেমন রুহ কবজের ব্যাপারে, রুহটা যখন আজরাইল বের করে, এই বিষয় নিয়ে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছেন, সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে কথাগুলো শুনে। এরপরে আরেকটা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক ব্যক্তির, বনি ইসরায়েলের জমানার এক ব্যক্তির আজাবের কথা বয়ান করছিলেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কান্না করছেন, দাড়ি মোবারক ভিজে গেছে, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছেন, জিব্রাইলও কান্না করতেছেন, সামনে সাহাবা একরাম যারা ছিল তারাও কান্না শুরু করে দিল। বনি ইসরায়েলের জমানার একজন গুণাকার ব্যক্তির ইন্তেকালের পরে আজাবের কথা নিয়ে আলোচনা করছিলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জানা উচিত যে আমার পরিণাম কী হবে, আমি যে কাজগুলো করছি বা যেই কাজগুলো আমি করছি যেটা শরীয়ত অনুমতি দিচ্ছে না বা ইসলাম এর সাপোর্টে নেই, সেই কাজগুলো আমি করছি, এর পরিণাম আমার জন্য কী আছে?
আমাদের সমাজের যে তুচ্ছ তাচ্ছিল্য যে বিষয়টা, যে বিষয়টাকে আমরা আসলে গ্রহণই করি না বা কারণ হিসাবেই দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিষয়টা আসলে পাওয়া যায়, এই বিষয়ে একটা হাদিস যে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা, যে সেই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে বড়দের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না। এই বিষয়টা বর্তমানে এত হারে যে মিসিং, যে যার কারণে সমাজে বা পরিবেশ অন্যদিকে চলে যাচ্ছে।
জি,
আপনি বড়দের সম্মান করার বিষয়টা এবং ছোটদের স্নেহ করার বিষয়টা, যারা বড় আছে তারা ছোটদের সাথে যেরকম ব্যবহার করার সেরকম ব্যবহার করছে না, তুচ্ছ তাচ্ছিল্য, সামনে দিয়ে যাচ্ছে তো হাত নাড়িয়ে দিচ্ছে, মূল্যায়ন করছে না, সামনে যাচ্ছে সালাম দেয়নি, তার সাথে
দুর্ব্যবহার,
অথচ সে ব্যক্তি যে এলাকার একজন ছোট ভাই তার সামনে দিয়ে যায় না, তাকে সালাম দেয় না, বিধায় তার সাথে দুর্ব্যবহার করেছে, তাকে শাস্তি দিয়েছে, পানিশমেন্ট দিয়েছে, কিন্তু তার ঘরের যদি খোঁজখবর নিয়ে দেখা যায় যে সে তার বাবার সাথেও ভালো ব্যবহার করে না, অথচ সে এলাকার একজন ছেলের কাছ থেকে সে সম্মান পেতে যাচ্ছে, পেতে চাচ্ছে, অথচ সে তার নাম বা মায়ের সাথে ভালো ব্যবহার করছে না, বাবার সাথে বা তার যে গড়, তার বড় ভাই আছে তার সাথেও সে ভালো ব্যবহার করছে না, এরকম বিষয়টা। অনুরূপভাবে আমাদের যে ছোট যারা আছে এখন বিভিন্ন গ্যাংস্টার নামে যে দল হিসাবে বিভক্তি, কয়েকজন 8-10 জন মিলে এলাকাটাকে পুরা অন্যরকম বানিয়ে ফেলেছে। ভাই তুমি মাত্র বয়স 15-16 বছর, 20 বছর বয়স, পৃথিবী সম্পর্কে তোমার ধারণায় কী আছে? তোমাকে আল্লাহ তাআলা এরকম একটা জীবন দিয়েছে, মানুষ হিসাবে তোমাকে সৃষ্টি করেছে, এর পিছনে আমাদের যারা গার্জিয়ান আছে তাদেরও একটা কারণ রয়েছে। পরিণাম কিন্তু আসলে ভালো না, না গার্জিয়ান হিসাবে এর ভালো পরিণাম পাচ্ছে, না সমাজে এর পরিণাম ভালো পাচ্ছে, না রাষ্ট্রের পরিণাম ভালো পাচ্ছে। আমাদেরকে একটা অনুসরণের মধ্যে দিয়ে যেতে হবে, ইসলাম যে আমাদেরকে গাইডলাইন দিয়েছে সেই মধ্যে দিয়ে যেতে হবে। মা বাবা যারা আছেন তাদেরকে শিক্ষা দিতে হবে যে সন্তান জন্ম দিয়েছেন এর যে গাইডলাইন রয়েছে দিতে হবে, মানুষ করতে হবে, অন্যথায় আপনি এর থেকে ভালো কিছু পাবেন না, সমাজও পাবে না, বরং সে নিজেও তার নিজের সাথে ভালো কিছু করতে পারবে না। অনুরূপভাবে এই বিষয়টা এরকমভাবে ছড়িয়ে পড়েছে, যারা বড় আছে ছোটদের সাথে যে যাতা ব্যবহার করে, এবং ছোটরা বিভিন্নভাবে গ্যাংস্টার হয়ে দলবদ্ধ হয়ে মানুষের সাথে যাতা ব্যবহার
করছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, বলতো, প্রশ্ন করলেন, বলতো কেয়ামতের ময়দান বা আমাদের মধ্যে গরিবকে? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার ধন সম্পদ নেই সেই তো গরিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কিয়ামতের ময়দানে প্রকৃতপক্ষে গরিব তারাই হবে যাদের হজ থাকবে, যাদের নামাজ থাকবে, যাদের রোজা থাকবে, যাদের যাবতীয় আমল থাকবে, এর পাশাপাশি মানুষের সাথে সে অত্যাচার করেছে এগুলোও থাকবে, গালমন্দ করেছে এগুলোও থাকবে, এই সকল ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে গরিব।
আল্লাহ,
কিভাবে? সে হজ করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, যাকাত দেবে, সবকিছুই তার কাছে থাকবে,
আমলগুলো করতে থাকবে,
করতে থাকবে, কিন্তু মানুষের সাথে অত্যাচার করার কারণে, অন্যায় করার কারণে, গালমন্দ করার কারণে, আপনার সামনে দিয়ে যাচ্ছে আপনি মেরে দিলেন, কোনো কিছু করে নাই, তার সাথে দুর্ব্যবহার করলেন, এই যে জুলুমটা আপনি করলেন, এর বিনিময়ে কিয়ামতের ময়দানে আপনাকে আপনার নেকিগুলো তাকে দিয়ে দিতে হবে। আপনি হয়তো ভাবছেন, ছোট বয়সে ছোট আমি যা তা ব্যবহার করে দিলাম, আপনি হয়তো ভাবছেন একজন মানুষ 15-10 জন আসছে আমরা তার সাথে যা তা ব্যবহার করে ফেলি, যেটা হচ্ছে, কিন্তু বিষয়টা এরকম নয়। আপনার আমলনামা হয়তো 15-20 বছর বলে আমরা ছেড়ে দিচ্ছি, বালক হওয়ার পর থেকে আমলনামা লেখা শুরু হয়ে যায়, এগুলোর হিসাব দিতে হবে। এখন করণীয়টা কাদের? করণীয়টা হচ্ছে যারা গার্জিয়ান আছে তাদের ছোট থেকেই সঠিক শিক্ষা, যেটা ইসলাম যা বলেছে সেটা দেওয়া। এখন এটা না করার কারণে কি হচ্ছে, মা বাবা এর সম্মুখীন হচ্ছে, পরবর্তী দেখে তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তারা যে পরিশ্রম করে যা উপার্জন করেছিল, জমিয়েছিল, সেটা পর্যন্ত তাদের হাতছাড়া হচ্ছে। এমন এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, গার্জিয়ান যারা আছে পরিবারের মধ্যে দেখা যায় শিশুদেরকে, সন্তানদেরকে শুধু উপার্জন করতেই শেখায় যে তোমার অধিকার তুমি আদায় করো, তোমার অধিকার তুমি আদায় করো। দেখা যাচ্ছে রাস্তাঘাটেও যারা বড় আছে তাদের সাথেও দেখা যাচ্ছে মুখোমুখি হয়ে গেছে একটা বিষয়, সেখানে সে ছেলেটা এই বড় থেকে তার অধিকারটা সে ছিনিয়ে আনে, অর্থাৎ সেখানে স্যাক্রিফাইস সে করতে পারতো কিন্তু করছে না, ছোটবেলা থেকে যে শিক্ষা পেয়েছে যে আমার অধিকার, আমার যেটা আছে আমাকে অর্জন করতে হবে। এক পর্যায়ে দেখা যাচ্ছে যখন তার অধিকার বা তার যে সুযোগ সুবিধাটা সে তার মা বাবার কারণে তার সুযোগ সুবিধা সে পাচ্ছে না, তখন সে মা বাবাকে ত্যাগ করছে। এটা কিন্তু সমাজে হচ্ছে। আপনি ছোটবেলা থেকেই শিখিয়েছেন তোমাকে বড় হতে হবে, তোমাকে লাখ লাখ টাকা কামাতে হবে, উপার্জন করতে হবে, নিজের জীবনটাকে ভোগ করতে হবে, উপভোগ করতে হবে। এক পর্যায়ে দেখা যাচ্ছে হ্যাঁ, এই উপভোগ করার পিছনে মা বাবা এখন বাধা হয়ে দাঁড়িয়েছে, পাচ্ছে না সে সঠিকভাবে তার জীবনটাকে।
আপনি শিক্ষাটা দিলেন আপনার সন্তানকে যে তোমার তাকে সন্তানকে শিখালো যে তোমার জীবনের উদ্দেশ্য কি, শুধু উপার্জন করা, ভালো কিছু করতে হবে। এর পরিণাম কি হলো? শেষ পর্যন্ত গিয়ে আপনিই সেই ঘরে থাকতে
পারলেন না,
পরিণামটা তো আপনার জন্যই খারাপ হলো না। সন্তানকে যদি সুশিক্ষা দিতে পারতেন তবে হয়তো বা এর পরিণামটা এমন হতো না, ভালো কিছুই আপনার জন্য অপেক্ষা করছিল। কিন্তু আপনি কি করলেন, সন্তানকে সুশিক্ষা না দিয়ে কুশিক্ষা দিয়েছেন যে তোমার জীবনের উদ্দেশ্যই হলো তুমি উপার্জন করবে, সবাইকে ভালো রাখবে, সবাই তোমার মাধ্যমে ভালো চলবে। আর যখন সন্তান এটাকে টার্গেট বানিয়ে নিয়েছে, একটা সময় আপনিই তার বাধা হয়ে দাঁড়িয়েছেন, তো আপনাকেই ঘর থেকে বের করে দিল। এই জন্য পরিণাম যদি আগে খুঁজতাম যে আমি আমার সন্তানকে এগুলো শিখালাম, শিখাচ্ছি, তো এর পরিণাম কি, আমার জন্য কি অপেক্ষা করছে, তখন আপনাকেই আপনার বিবেক সিদ্ধান্ত দিত, এটা ঠিক নয়। একজন টিচার যখন তার ছাত্রদেরকে লেখাপড়া শিখায়, যদি ভালো কিছু শিখায় তবে তার পরিণামও ভালো। একজন টিচার যদি আদব শিখায়, বড়দেরকে সালাম দেওয়া শিখায়, সম্মান দেওয়া শিখায়, আপনি জি করে কথা বলা শিখায়, তখন ওই ছাত্ররা টিচার থেকে শিখে ওই টিচারকেই আগে সম্মান করবে, সালাম দিবে, আদব রক্ষা করবে, সব ভালো কাজগুলো করবে। আর যদি টিচার এটা শেখাতে না পারে, এই কাজগুলো শেখাতে না পারে, তো ওই টিচার না কখনো ছাত্র দেখে সালাম পাবে, না সম্মান পাবে, না আদব পাবে, না ইজ্জত পাবে, কেননা সে শিক্ষাই দিতে পারেনি। এখন পরিণাম কী হবে আমার, এটা যদি আমরা আগে ভাবি, একজন ছোটোর সাথে, ছোট বয়সে, আমার বয়স 30 বছর, তার বয়স 15 বছর, এখন যদি আমি এটা ভাবি যে সে তো মাত্র 15 বছরের বাচ্চা, তার সাথে এভাবে আচরণ করলেই বা কি, আর না করলেই বা কি, সে কে আমার না, এর পরিণতি কী হতে পারে, এর পরিণাম কী হতে পারে, একটু চিন্তা করে দেখি। হয়তোবা এই 15 বছরের বাচ্চাটাই মনে রেখে দিল আপনার আজকের এই দুর্ব্যবহারের কথা। যখন আপনার সন্তান 15 বছরের হবে আর সে 30 বছরের হবে, তখন যদি সে এটার উত্তর ওই সময় দিয়ে দেয় তখন কেমন হবে?
আমাদের
জন্য পরিণামটা আগে চিন্তা করা।
আমাদের যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, বড় বড় যারা আমাদের দেশে আছেন, যারা এই নিয়ে কাজ করছেন, প্রত্যেকেই এখন এই কথাটা বলছে যে আমাদের ছাত্ররা খারাপ হওয়ার এখন যে পিছনে যে রিজন, অর্থাৎ তাদের থেকে যে কাঙ্ক্ষিত যে ব্যবহারটা টিচাররা আশা করে সেটা না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে প্রথমত টিচাররা। এখন সে নিজের সুযোগটা নেওয়ার জন্য, লুফে নেওয়ার জন্য, একটা প্রতিষ্ঠানে কাজ করে 4-5 জন শিক্ষক আছে বা আরও বেশি আছে, সে নিজের ক্ষমতাটাকে ওপর উপর বাস্তবায়ন করার জন্য কিছু ছাত্রকে সে প্রথমত নিজের দিকে করে, করার পর সে ওই ছাত্রদেরকে টিচারের বিরুদ্ধে করে দে, লাগিয়ে দেয়। পরবর্তীতে ঠিক আছে, এক পর্যায়ে তো আপনি সফল হয়ে গেলেন, কিছুদিন পরে সে ছাত্ররা, কারণ আপনার ব্যাপারে সে জানে আপনি কি রকম করতে পারেন নিজের জন্য, তখন দেখা গেছে যে এই প্রতিষ্ঠানের সকল ছাত্র তাকে কোনো সম্মান করেন, সম্মান দিচ্ছে না,
জানে আপনার, হ্যাঁ, আপনার ভিতরগত সমস্যাটা তারা জেনে গেছে, আর আপনি এমন কোয়ালিটি, এ কারণেই আমরা এটা বলছি না কি স্কুল কলেজ মাদ্রাসাতেও হয়, এগুলো মাদ্রাসাতেও আছে, প্রতিষ্ঠান নিয়েই আমরা আলোচনা করছিলাম। আল্লাহ তালা বোঝার আমাদেরকে তৌফিক দান করুক। আমি প্রায় সময় একটা ঘটনা বলি দর্শকের সাথে যে পরিণাম কি হতে পারে। একদিন এক বাবা, তার ঘরে সন্তানও আছে, 4-5 বছরের একটা ছেলে আছে, আর মা বৃদ্ধা হয়ে গেছে, তো মা চোখেও দেখে না এবং কানেও কম শুনে। যখন চোখে দেখে না, তখন ওই মহিলা যখন খাবার খেতে বসতো মুতালিব ভাই, তো সে কী করতো, খাবার খেত, ফালাতো, আবার মুখে দিত, আবার নষ্ট করতো, এক পরিবেশটা একটু খারাপ হয়ে গেছে। মানে খাবার যখন তার সামনে দিত, মুখে দিল, চোখে দেখে না, তো তো মুখে দেওয়ার সময় এলোমেলো হয়ে যেত, খাবারটা আবার প্লেটে পড়তো। এটা তার ছেলের বউ পছন্দ করতো না যে এভাবে কেউ খাবার খায় কি না, তো কী করলো, মাকে আলাদা একটা রুমে দিল, এবং তারা যে প্লেটে খাবার খায় ওই প্লেট তাকে ব্যবহার করতে দিল না, বাজার থেকে একটা মাটির প্লেট কিনে, মাটির প্লেটে খাবার খাওয়া ভালো, কিন্তু তাকে দেওয়া হয়েছে ঘৃণার দৃষ্টিতে যে মাটির প্লেটে সে খাবার খাবে, তার প্লেটেই খাবে, সে আমাদের প্লেট ব্যবহার করবে না। ওই ঘরের মধ্যে যে 4-5 বছরের বাচ্চা ছিল, সেটা দেখতে লাগলো আমার দাদির সাথে তারা কেমন করে। একটা সময় সেই বৃদ্ধা মহিলা মারা গেল, মারা যাওয়ার পরে তাকে দাফনও করা হলো। গ্রামগঞ্জের একটা পুরানো কালচার আছে যে মাটির কোনো বাসন বা এমন পাত্র যেগুলো আছে, এগুলো কবরস্থানের মাথার দিকে উদ্বুদ্ধ করে রেখে দেয়, এভাবে করে রেখে দেয়। তো ওই সন্তান যখন তার মাকে দাফন করলো, যেই প্লেটে সে খাবার খেত ওই প্লেটটা এভাবে করে রেখে দিছে কবরের পাশে বা মাথা বা পায়ের দিকে। এইটা ওই ছোট ছেলেটা দেখে ওই প্লেটটাকে ওখান থেকে নিয়ে নিছে, নিয়ে সুন্দর করে ধুয়ে মুছে যেখানে হাঁড়ি পাতিল রাখা হয় এখানে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখছে। ওই ছেলের বাবা জিজ্ঞাসা করলো, তুমি এটাকে কেন নিয়ে আসছো, এটা তো আমি কবরস্থানের দিকে রেখে আসছিলাম। তো সন্তান উত্তর দিল, বাবা তোমরা দাদিকে এই প্লেটে খাবার দিয়েছিলে, বয়স হয়ে গেছে, তাই তোমরা যখন বয়স্ক হবে এই মাটির প্লেট বাজারে নাও থাকতে পারে, আমি তখন কোত্থেকে কিনবো, আর তোমাদেরকে খাবার কিসে খাওয়াবো, তোমরা যখন বয়স্ক হয়ে যাবে, দাদির মতো হয়ে যাবে, তোমাদেরকে খাবার খাওয়ানোর জন্য আমি এটা রেখে দিলাম সযত্নে, যেন আমাকে পরিশ্রম করে পুরো বাজারে খুঁজতে না হয় মাটির প্লেট। সন্তান জানতো না যে মাটির প্লেটের কি কদর আছে, কিন্তু ইসলামের মধ্যে মাটির প্লেটের খুব কদর আছে, হ্যাঁ, অনেক ফজিলতের কথাও বলা হয়, কিন্তু ওই পরিবারে তো ঘৃণিত, ঘৃণার দৃষ্টিতে এটা করা হয়েছিল। পরিণামটা কী হলো, নিজে নিজের গার্ডিয়ানের সাথে এমন ব্যবহার করেছে, নিজের সন্তান সেটা শিক্ষা গ্রহণ করে, নিজের মা বাবাকে তখনই জবাব দিয়ে দিল যে তোমাদের জন্য আমি কোথা থেকে কিনবো, তোমাদের জন্য এটা আমি রেখে দিলাম, তোমরাও বয়স্ক হলো, তোমাদেরকে এটাতে আমি খাবার দিব। তো উচিত আমাদেরকে পরিণাম নিয়ে চিন্তা করা। অনুরোধের কিছু কল ছিল ইব্রাহিম ভাই, যদি মেহরবানি করে আমাদেরকে কালামগুলো শোনাতেন একটু একটু করে, এরপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব ইনশাআল্লাহ।
তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার হাতে ইশারায় চাঁদ হয়ে দ্বিখণ্ডিত, তোমার হাতে ইশারায় চাঁদ হয়ে দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তরু লতা বন, তোমার শানে বৃক্ষ তরু লতা বগে পানি রোপুয়ারা, তোমার আঙ্গুল হতে বগে পানি রোপুয়ারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, দেখিতে নয়ন যুগল তৃষিত যে আমার, দেখিতে নয়ন যুগল তৃষিত যে আমার, মরণ রানী নবী দেখো না চিহারা, গো মরণ রানী নবী দেখো না চিহারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, প্রিয় নবীর কুকিলামি মদিনায় আমার বাগান, তারি দাইনে মগ্ন থাকি করি তারি গুণগান, আল্লাহ 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 থাকি করি তারি গুণগান, নবী 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 থাকে শুধু জপনে, নবী 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 থাকে শুধু জপনে, আছে আল্লাহ রহমত প্রিয় নবীর কারণে, শিবা গানের জন্য আমি শিবা গানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান, আল্লাহ 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 গো। সুন্নর মদিনায় আমার রানির মদিনা, সুন্নর মদিনায় আমার রানির
মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না হর সোম আল্লাহর চেয়ে দামি তুমি হও আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও হর সোম আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে সাগে মদিনা মদিনা তোমার বুকে শুয়ে আছে নূরে মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না শরীব দুই পুরো দিলমা জন্নতে কে সাজায় আজি খুশি মনে জন্নতে কে সাজায় আজি খুশি মনে একই উল্লাসে মুখরিত আরশে আজম খোদার হাবিবের আগমনে খোদার হাবিবের আগমনে শরীব হয়ে হুর গিলমা জন্নতে কে সাজায় আজি খুশি মনে জন্নতে কে সাজায় আজি খুশি মনে দেখো আজ আকাশ কত ওজন তারকার আজি জ্বলে গগনে দেখো খোদার শোভাগ মনে শরীব হয়ে হুর গিলমা জন্নতে কে সাজায় আজি খুশি মনে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের যে বিষয় নিয়েছে পরিণাম এবং যে আলোচনা আমরা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রত্যেকটা কাজ করার পূর্বেই আমরা এর পরিণামটা চিন্তা করে নিই যে এর জন্য আমি কি পাবো এর জন্য কি রয়েছে দেখেন দুনিয়াবি যদি কোনো কাজ হয় এর মধ্যেও কিন্তু মানুষ লাভটাই খোঁজে উত্তম ভালোটাই খোঁজে যে আমি এই দুনিয়াবি কাজটা করি একটা ব্যবসাই শুরু করব তো এই ব্যবসা করার মধ্যে ব্যবসা করার পরে আমার লাভ কি হবে ব্যবসা আমার ব্যবসায় লাভ কতটুকু হবে ঠিক প্রত্যেকটা কাজ করার পূর্বে যদি আমি একটু ভাবি এর পরিণাম কি রয়েছে আমি করলে এই কাজটাতে আল্লাহ তার রাসুল খুশি হবে কি না নারাজ হবে এই বিষয়টা যখন ভাববো না তখন পরিণামটা আমাদের সামনে চলে আসবে হ্যাঁ এই কাজ করার কারণে আমার জন্য রয়েছে আজাব আর এই কাজ করার জন্য রয়েছে আমার জন্য নিয়ামত বা জান্নাতের সুসংবাদ তখন পরিণামটা আমাদের সামনে চলে আসবে এখন এর মাধ্যমেই আমরা ভালো কাজগুলো করতে পারবো খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে আবার উপস্থিত হব মাদানী চ্যানেলের সাথেই। থাকুন, আসুন, যে যেখানে আছে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।